ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজ বাসভবন থেকে। যুক্তরাষ্ট্রে এবছরের নির্বাচনের আর 100 দিনেরও কম সময় বাকি রয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল টেক্সাস সফরের সময় তাঁর জ্বালানি নীতি তুলে ধরেন আর হুঁশিয়ার করে দেন যে এই নির্বাচনে যদি তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জয়লাভ করেন তাহলে ওই রাজ্যের তেল এবং গ্যাস শিল্প ধ্বংসের মুখে পড়বে। প্রেসিডেন্ট বলেন চরম বামপন্থীরা আমেরিকার জ্বালানি ক্ষেত্র নিশ্চিহ্ন করতে চায়, তেল এবং গ্যাস শিল্প ধ্বংস করতে এবং আপনাদের কাজের সুযোগ বন্ধ করে দিতে কাজ করে যাচ্ছে। টেক্সাস আমেরিকার 50টি রাজ্যের মধ্যে জ্বালানি ক্ষেত্রে কর্মসংস্থান এবং মোট উৎপাদনের শীর্ষে রয়েছে, তবে সম্প্রতি তেলের দাম কমে যাওয়ায় এবং করোনা ভাইরাসের কারণে এই শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনে আরও আগের দিকে ওডেসায় 2টি রাজনৈতিক অনুষ্ঠানে প্রেসিডেন্ট তাঁর নির্বাচনী প্রচার অভিযানের জন্য $70,000 তুলতে সমর্থ হন। তবে জনমত জরিপে দেখা গেছে যে টেক্সাসে বাইডেনের চাইতে তার পার্থক্য অনেক কম, অথচ এই অঙ্গরাজ্যে প্রেসিডেন্টকে জয়লাভ করতেই হবে। গোটা বিশ্বে এখন কোভিড-19 মোট সংক্রমিত রোগীর সংখ্যা 1,70,00,000 ছাড়িয়ে গেছে আর মারা গেছেন 6,70,000 মানুষ। এই দুই হিসেবেই যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রে 44,00,000 লোক এই করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং জনস হপকিন্স ইউনিভার্সিটি সংগৃহীত উপাত্ত অনুযায়ী গতকাল মোট মৃতের সংখ্যা 1,50,000 ছাড়িয়ে গেছে। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসের মতো কোনো কোনো রাজ্য প্রতি সপ্তাহে এমনকি প্রতিদিনে নিজের সংক্রমণের রেকর্ড ভঙ্গ করছে। গত সপ্তাহে যেখানে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল 159 জন, সেখানে গত বুধবার এই সংখ্যা ফ্লোরিডায় দাঁড়ায় 216 আর টেক্সাসে একদিনেই অন্তত 313 জন মারা গেছেন। যুক্তরাষ্ট্র স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অনেকগুলো রাজ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনোদনের স্থানগুলো খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। তারা আরও বলছেন যে ফেডারেল পর্যায়ে কোনো রকম পরিষ্কার নির্দেশনা এবং প্রয়োগের অভাবে এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য রাজ্যের গভর্নরদের নিজস্ব জনস্বাস্থ্য নির্দেশনা তৈরি করতে হচ্ছে। অন্যান্য দেশগুলো নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণের সম্মুখীন হয়েছে, এগুলোর মধ্যে প্রধান হচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বব্যাপী যখন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলছে তখন গবেষকরা এর টিকা আবিষ্কারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন 2,695 জন, মারা গেছেন 48 জন। সব মিলিয়ে দেশে 2,34,889 জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে, মারা গেছেন 3,083 জন, সুস্থ হয়েছেন 1,32,960 জন। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদনে।
স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের আশঙ্কা, ঈদ ও বন্যাকে ঘিরে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। তার আশঙ্কার অন্যতম কারণ হচ্ছে পশুর হাট। মানুষজন স্বাস্থ্যবিধি মেনে চলবে কি না এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, যদিও বারবার তাদেরকে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলতে। বন্যার কারণেও লোকজন স্বাস্থ্যবিধি মানতে পারছে না, গাদাগাদি করে একসঙ্গে থাকছে, এতে করে সংক্রমণ বেড়ে যাবার আশঙ্কাই বেশি। রোগ তত্ত্ববিদ ডাক্তার মুস্তাক হোসেন মনে করেন ঈদের সময়টা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এ সময় অনেক মানুষ বেপরোয়াভাবে চলাচল করবে। স্বাস্থ্যমন্ত্রী মনে করেন বাংলাদেশে সার্বিক বিবেচনায় আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে, মৃত্যুর হারও কমছে। যথাযথ উদ্যোগ নেয় কোভিড হাসপাতালে এখন 60 ভাগ বেড খালি পড়ে আছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আক্রান্ত কম ও মৃত্যুর সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করছেন। তারা বলছেন টেস্টের ফি নির্ধারণ করার পর মানুষজন হাসপাতালে যাচ্ছে কম। বন্যার কারণেও মানুষ পানিবন্দী, বের হয়ে হাসপাতালে যাওয়ার মতো অবস্থা নেই। এটাই সংক্রমণ কম হওয়ার অন্যতম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার মোজারুল হক বলেন, আমরা তো আন্দাজে কথা বলি না, বিজ্ঞান এবং ট্রেন পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশে সংক্রমণ কমেনি বরং বাড়তির দিকে।
আমরা ট্রেনটা দেখি, বিজ্ঞানটা দেখি। এখন এই বিজ্ঞান আর ট্রেন্ড, এই দুটো মেলে সোজা কথায় সংক্রমণ বাড়ছে এবং আরো বাড়বে। যেটা দরকার সেটা হলো টেস্টের আওতা বাড়ালে এটা আরো পরিষ্কার হবে।
ওদিকে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ২৬৯৫ জন, মারা গেছেন ৪৮ জন। সব মিলিয়ে দেশে ২,৩৪,৮৮৯ জনের শরীরে করোনার হদিস মিলেছে। মারা গেছেন ৩,০৮৩ জন, সুস্থ হয়েছেন ১,৩২,৯৬০ জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে আজ বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে যে গত ২৪ ঘন্টায় সেদেশে ৫২,১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন, ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৮৩,৭৯২। জানাচ্ছেন বিস্তারিত কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
সামাজিক দূরত্ব বিধি, প্রধানমন্ত্রীর মাস্ক পরার অনুরোধ, কন্টেনমেন্ট জোনে লকডাউন, কোনো কিছুতেই বাদ মানছে না করোনা। শুধু বাদ মানছে না বলাটা বোধহয় ভুল হবে। ভারতে করোনা সংক্রমণের গতি এখন লাগামহীন, দিন দিন বাড়ছে কোভিড ১৯ ভয়াবহতা। স্রেফ গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২,০০০ বেশি মানুষ। আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় দেশে ৫২,১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৮৩,৭৯২ জন। এদের মধ্যে ১০,২,৫৮২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৫,২,৮,২৪২ জন। এই প্রথম দেশে একদিনে ৫০,০০০ বেশি আক্রান্তের খোঁজ মিলল। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে থাকলেও প্রতিদিন এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে দেশের বিশেষজ্ঞদের। তবে স্বস্তির খবরও আছে, দেশে ক্রমশ সুস্থতার হারও বাড়ছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনারা এই বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। হংকং কর্তৃপক্ষ ১২ জন গণতন্ত্রপন্থী প্রার্থীকে সেপ্টেম্বর মাসের আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করেছে। সরকার আজ জানিয়েছে যে এই প্রার্থীদের নিষিদ্ধ করা হয়েছে কারণ তারা বেইজিংয়ের কেন্দ্রীয় সরকার প্রবর্তিত হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের বিরোধিতা এবং ওই বাণিজ্যিক শহরটির স্বাধীনতার পক্ষে কথা বলেছিল। ওই ঘোষণায় ঠিক বলা হয়নি কোন প্রার্থীদের আইন পরিষদের নির্বাচনে ভোটে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে, তবে গণতন্ত্রপন্থী প্রধান একজন সক্রিয়বাদী জোশুয়া ওয়াং সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন যে এই ১২ জনের মধ্যে তিনি একজন। যেসব গণতন্ত্রপন্থী ব্যক্তি এ মাসে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক প্রাথমিক নির্বাচনে মনোনীত হয়েছিলেন, ওয়াং ছিলেন তাঁদেরই একজন। ওই প্রাথমিক বাছাই পর্বে ৬ লক্ষেরও বেশি ভোটদাতা তাঁদের ভোট দিয়েছেন, তবে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে ওই প্রাথমিক মনোনয়ন ছিল অবৈধ। অন্য যেসব প্রার্থীকে সেপ্টেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে তাদের মধ্যে ৩ জন হচ্ছেন গণতন্ত্রপন্থী সিভিক পার্টির সদস্য। সরকার বলছে আরও কিছু প্রার্থীকে ওই নির্বাচনে অংশগ্রহণ করতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকারের প্রতীক প্রয়াত কংগ্রেসম্যান জন লুইসের মরদেহ আজ আটলান্টায় প্রার্থনার পর সমাহিত করা হবে। ইবনেজার ব্যাপটিস্ট চার্চ, যেখানে একসময় মার্টিন লুথার কিং জুনিয়র ধর্মপ্রচার করতেন, সেখানেই জন লুইসের শেষকৃত্যানুষ্ঠানে আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টন এবং জর্জ ডব্লিউ বুশ যোগ দেবেন। ওই অনুষ্ঠানে অনুমান করা হচ্ছে বারাক ওবামা ভাষণ দেবেন। তারপর লুইসকে আটলান্টার সাউথ ভিউ গুরুস্থানে সমাহিত করা হবে। তিনি গত সপ্তাহে ৮০ বছর বয়সে যকৃতের ক্যান্সারে মারা যান। লুইস ৩৩ বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ১৯০ মিটার ব্যান্ডে ১৫৭৫ কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, তারা রাজধানী ঢাকার পল্লবী থানায় বুধবার সংঘটিত বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে এবং একই সাথে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা IS এই বোমা বিস্ফোরণের যে দায় স্বীকার করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন এ সকল কথা জানিয়ে পল্লবী থানার ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে পুলিশের দেয়া আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে একে স্থানীয় আধিপত্য বিস্তার সংশ্লিষ্ট একটি অপরাধমূলক কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন। বুধবার ভোরে পল্লবী থানার বোমা বিস্ফোরণের ঘটনায় 4 পুলিশ সদস্য সহ 5 আহত হয়েছেন এবং থানা ভবনের অভ্যন্তরে ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনা ঘটার বেশ কয়েক ঘন্টা পর অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রের সাইট ইন্টেলিজেন্স গ্রুপ পল্লবী থানায় বিস্ফোরণের দায় IS স্বীকার করেছে বলে বুধবার রাতে তাদের ওয়েবসাইটে জানিয়েছে। পল্লবী থানার ঘটনার 2 আগে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আজহার সময় পুলিশ স্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সন্ত্রাসী হামলার বিষয়ে দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে পুলিশ সদর দপ্তরের তরফে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। ভয়েস অফ আমেরিকার তরফে বর্তমান প্রেক্ষাপটে পল্লবী থানার ঘটনার গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার ব্যাপ্তির উল্লেখ করে এর সাথে IS এর মতো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন,
কোন ঘটনাকে যদি আপনি সন্ত্রাসী ঘটনা বলে চিহ্নিত করতে চান তাহলে তার দু তিনটা দিক বিশ্লেষণ করা জরুরি। একটা হচ্ছে তার ইন্টেন্সিটি, আরেকটা হচ্ছে তার টার্গেট। ইন্টেন্সিটি মানে কত বিস্তারে কত মাপে ঘটনাটা ঘটেছে এবং টার্গেট কারা, সাধারণ জনগণ না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী না স্টেটের অন্য কোনো মেকানিজম বা স্ট্রাকচার সেগুলো। তো এরকম সন্ত্রাসী কার্যক্রম বিশ্লেষণ করতে গেলে কিছু প্যারামিটার আসলে বিশ্লেষণ করতে হয়। তো প্রথমত আমি এটাকে বলবো না যে ইসলামিক স্টেট বা ইসলামিক টেরোরিস্ট যে গ্রুপ এই সমস্ত কাজগুলো ঘটিয়েছে, কোন একটা পক্ষ অলরেডি দাবি করেছেন যে তারা ঘটনা ঘটিয়েছে, আমি এটাকে সিম্পলি একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখব। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে COVID-19 আমাদেরকে অর্থনৈতিক ভাবে অত্যন্ত দুর্বল করে ফেলেছে। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন অর্গান গুলো যখন COVID-19 এবং স্বাস্থ্য ব্যবস্থা এই সমস্ত বিষয় নিয়ে যখন হিমশিম খাচ্ছে, তখন রাষ্ট্রের মধ্যে আপনি জানেন যে কিছু করাপ্ট পিপুলকে রাষ্ট্র ধরেছে, পুলিশ ধরেছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে বিভিন্ন রকম ভাবে আরো লোকজনকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। তো সেই প্রেক্ষিতে এরকম সন্ত্রাসী ঘটনা ঘটতে পারে, কারণ রাষ্ট্রের অ্যাটেনশনকে বা জনগণের আগ্রহকে অন্য ক্ষেত্রে প্রভাবিত করা বা ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এই ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটতে পারে। আর যে ইন্টেন্সিটির ব্যাপারটা যদি আপনি দেখেন, তাহলে যারা ঘটিয়েছে তিনজনকে আমি দেখলাম যাদেরকে পুলিশ ভ্যানে তুলে নিল এবং তারা মাধ্যম হিসেবে দেখিয়েছে একটা ওজন মাপার যন্ত্র, যেখানে তারা কোনো ডিভাইস চেক করেছিল এবং পল্লবী থানাতে এটা বিস্ফোরণ ঘটেছে। তো যদি ইসলামিক স্টেট বা অন্যান্য যে সমস্ত ইসলামিক জঙ্গি সংগঠন আছে, তারা যদি এরকম কোনো ঘটনা ঘটায়, তাহলে এত স্বল্প পরিসরে স্বল্প মাত্রায় এই ঘটনা ঘটতে পারে না। এরা আরো এক্সপ্লোসিভ এবং আরো এক্সটেন্সিভ ওয়েতে এই কাজগুলো ঘটায়। তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো না যে এটা ইসলামিক স্টেট করেছে।
অপরাধ বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন, পল্লবী থানার ঘটনার দায় IS স্বীকার করার পর কর্তৃপক্ষকে এর সুষ্ঠু তদন্ত করে আসল সত্য উন্মোচন করতে হবে এবং তা জনগণকে জানাতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমি সামি আহমেদ। আমরা ওয়াশিংটন স্টুডিও থেকে রোহিঙ্গা লাইফলাইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই সোমবার থেকে শুক্রবার ওয়াশিংটন সময় সকাল 7:30, বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30। শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,350 কিলোহার্টস, মিডিয়াম ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,700 কিলোহার্টস এবং 12,030 কিলোহার্টস। এ অনুষ্ঠান পুনঃপ্রচার হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ড 1575 কিলোহার্টসে।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র গতকাল গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বয়স হয়েছিল 78 বছর। কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলেন, পুরনো পেসমেকার বদলানোর জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু গতকাল মাঝরাতের পর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। রাত 1:50 তাঁর মৃত্যু সংবাদ পাওয়া যায়। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে সোমেন মিত্রের নাম জড়িয়ে রয়েছে বহুকাল ধরে। 1972 সাল থেকে 2006 পর্যন্ত পরপর 7 দফা মধ্য কলকাতার শিয়ালদহ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে প্রতিবার জিতে এসেছেন সোমেন মিত্র। পুরো শিয়ালদহ বৌবাজার আমা স্ট্রিট এলাকায় ওকে সবাই ছোড়দা বলে ডাকত। কংগ্রেসের সদস্য হিসেবে তিনি বিধানসভায় নির্বাচিত হলেও একবারের জন্য তৃণমূলে ঢুকেছিলেন এবং ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তিনি তৃণমূলের হয়ে লোকসভার সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। তবে তারপরেই অবশ্য তিনি আবার কংগ্রেসে ফিরে যান এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি হন। একসময় বাম দলগুলোর সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার কথা বলে দলের ভেতরে ও বাইরে তরমুজ নামে অভিহিত হয়েছিলেন তিনি। তরমুজ অর্থাৎ বাইরে সবুজ বা কংগ্রেস আর ভেতরে লাল বা সিপিএম। তবে এসব কথা সোমেন মিত্র কখনো গায়ে মাখেননি। প্রকৃত রাজনৈতিক নেতার মতো তিনি দলকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই চেষ্টা করে গিয়েছেন। কংগ্রেসের মধ্যে গুন্ডারা জেনেছিলেন তিনি এমন অভিযোগ উঠলে হেসে সোমেন মিত্র বলেছেন, এতদিন কংগ্রেস শুধু মার খেয়েছে, এখন পাল্টা মার দিতে হবে। নরমে গরমে ভালোয় মন্দয় সোমেন মিত্রের কাল একটা স্মরণীয় কাল হিসেবে কংগ্রেসের ইতিহাসে লেখা থাকবে। তাঁর মৃত্যুতে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী শোক প্রকাশ করেছেন, শোকবার্তা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ও। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন।
আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন, আসুন তার কাছে বিস্তারিত শুনি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নারী কণ্ঠে। আজ আমার সঙ্গে এই আয়োজনে উপস্থিত হয়েছেন তানজিলা চৌধুরী, তিনি ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। তানজিলা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি নারী কণ্ঠের আজকের আয়োজনে।
ধন্যবাদ সঞ্জনা, আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য।
তানজিলা, আপনার কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই। আপনি ব্যাংকিং সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং নারী হিসেবে আপনার শুরুটা কেমন ছিল?
আমি যেহেতু বিজনেস স্টাডিজে লেখাপড়া করেছি, আমার স্টুডেন্ট লাইফ থেকে আমার ইচ্ছে ছিল যদি সুযোগ হয় তাহলে ব্যাংকিং সেক্টরে কাজ করব। সেজন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম, যেহেতু ব্যাংকিং সেক্টরে আমাদের অনেক লম্বা সময় ধরে কাজ করতে হয়, সেহেতু মানসিক প্রস্তুতির একটা ব্যাপার আছে। আমার পাশাপাশি আমার পরিবারের সদস্যরা ব্যাপারটা আমার ইচ্ছের কথা জানতেন এবং তারাও আমাদেরকে আমাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত ছিলেন। আসলে কয়েকটি ব্যাপার আমার মধ্যে ছিল বলে হয়তো বা আমার খুব কষ্ট হয়নি, আমার ভালোই লেগেছে প্রফেশনাল লাইফে ব্যাংকিং হিসাবে প্রফেশনকে নিতে। একটি হচ্ছে, আমি কখনোই ব্যাংক নারী হিসাবে না ভেবে নিজেকে আমার একজন ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হতে চেয়েছি, আমি প্রতিষ্ঠিত হতে চেয়েছি। তো সেক্ষেত্রে আমার প্রস্তুতি ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে, নিজেকে শুধুমাত্র প্রস্তুত করার জন্য নিজের কাজকে ভালোবাসতে হবে। জব স্যাটিসফ্যাকশন এই জায়গাটাতে খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি জব স্যাটিসফ্যাকশন যদি থাকে তাহলে কোনো কাজই আসলে খুব একটি কঠিন নয়। তৃতীয়ত পরিবারের সবাইয়ের সহযোগিতা। আমি এ ব্যাপারে খুবই লাকি, আমি প্রথম প্রফেশনাল লাইফের প্রথম থেকে শেষ পর্যন্ত আগে পর্যন্ত আমি আমার পরিবারের এবং আমার ইন-লজরা আমাকে যথেষ্ট প্রোভাইড করেছে, সেই জন্য আমার জন্য খুব একটা কঠিন হয়নি এই প্রফেশনকে ক্যারিয়ার হিসেবে নিতে।
আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখতে পাই যে নারীরা এই ধরনের সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন না, অনেক সময় নিজের পরিবার বলেন বা শ্বশুর বাড়ি বলেন বা অনেকের কাছ থেকে, সমাজের কাছ থেকে কিন্তু নারীরা এই ধরনের সহযোগিতা পান না।
আমাদের সমাজে জনগণের অর্ধেক তো নাই, এই অর্ধেক অংশকে বাদ দিয়ে কি আমাদের দেশ বা সমাজ এগিয়ে যেতে পারবে? নিশ্চয়ই না। সেই জন্য আমি বিশেষ করে পরিবারের সবাইকে বলবো যে আপনারা নারীকে সহযোগিতা করুন নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বা স্বাবলম্বী হওয়ার জন্য, এছাড়া একটি দেশ কখনোই এগোতে পারে না। আর নারীরা যদি প্রতিষ্ঠিত হয়, স্বাবলম্বী হয়, যতটুকুই সচ্ছলতা তার জীবনে আসুক না কেন, সে কিন্তু পরিবারের জন্য তার সন্তানদের জন্যই ব্যয় করে। সুতরাং এক্ষেত্রে পরিবারটিরও কিন্তু এক্ষেত্রে একটি সচ্ছলভাবে জীবন ধারণ করার জন্য অনেক সহযোগিতা নারী করতে পারে। আমি এক্ষেত্রে প্রত্যেকটা নারীকে বিশেষ করে বলছি এবং প্রত্যেকজন মেম্বারকে বলছি পরিবারের, যে নারীরা স্বাবলম্বী হতে চায় তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য। তবে এক্ষেত্রে একটি জিনিস আমি খুব এখানে জোর দেবো, সেটা হচ্ছে ট্রাস্ট বিল্ডার, নারীকে তার পরিবারের মধ্যে নিজের পজিশন তৈরি করে নিতে হবে। সেখানে আমি একটু জোর দিব, ট্রাস্ট বিল্ডার করতে হবে এবং ফ্যামিলি মেম্বার।
যখনই আমরা নারীদের ক্ষমতায়ন বা নারীদের শ্রদ্ধা দেয়া বা মর্যাদা দেয়া, সেই এই ধরনের বিষয়গুলো নিয়ে যখনই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে কথাবার্তা বলি, তখন দেখা যায় কিছু সংখ্যক মানুষ এর বিরোধিতা করে থাকেন। তারা বলেন যে নারীদের কারণেই নারীরা আজ নির্যাতিত। এই বিষয়ে আপনি কি মনে করেন?
আমাদের দেশের তৃণমূল শ্রেণীর মধ্যে যদি আপনি বলতে চান, এইটা অনেকাংশেই সত্যি, অনেকাংশেই সত্যি, অনেক ক্ষেত্রেই সত্যি, বিভিন্ন ধাপে সত্যি। তবে যে জায়গাটাতে আসলে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা থেকে দেখে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, দেখা যায় নারীরা আত্মসম্মান বোধ এবং তার আত্মবিশ্বাসকে আমরা ভুল ধরিয়ে ফেলি। কারণ ছোটবেলা থেকে আমাদেরকে বলা হয় তুমি নারী, তুমি নারী। যদি আমরা ছোটবেলা থেকে বেড়ে ওঠার সময় আমাদেরকে বলা হয় তুমি স্বাবলম্বী হবে, তুমি তোমার সংসারে তোমার পরিবারে তুমি কন্ট্রিবিউট করতে পারবে, তাহলে এই ধ্যান ধারণা নিয়ে যদি একটা নারী বেড়ে উঠতে পারে, তাহলে আজকে না হোক নিশ্চয়ই অদূর ভবিষ্যতে আমরা ভালো থাকবো।
এবার একটু অন্য প্রসঙ্গে যাই, যেহেতু এখন করোনা পরিস্থিতি চলছে এবং এর মাঝেই আপনি আপনার কর্মস্থলে যাচ্ছেন, কি ধরনের সতর্কতা অবলম্বন করছেন?
এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, আসলে আমরা কখনোই এরকম ভয়াবহ দুর্যোগ দেখি নাই। তবে অনেকদিন তো হয়ে গেল, বাংলাদেশে প্রায় 4 মাসের উপরে আমরা করোনা 5 মাস চলছে, আমরা এখন এটাকে নিউ নর্মাল বা নিউ রিয়েলিটি ধরে নিয়েছি। যখন প্রথম দিকে আমাদের করোনাকালের প্রথম দিকে ছুটি ঘোষণা করা হতো, আমরা খুব সীমিত লোকবল দিয়ে সীমিত সময়ের জন্য সীমিত সেবা প্রদান করেছি, তখন আমাদের মধ্যে ভয় ছিল, শঙ্কা ছিল যে কি হতে যাচ্ছে আমরা বুঝতে পারছিলাম না। 2 মাস আমাদের সরকারি ছুটির পরে যখন আমরা ধীরে ধীরে পূর্ণ সময়ে সর্বরকমের সেবা নিয়ে আবার কাজ করা শুরু করলাম, আসলে এখন বোধ হয় আমরা ভয়কে অনেকটা ধীরে ধীরে জয় করতে শিখছি এবং আমাদের আশঙ্কা আগের চেয়ে অনেক বেশি কমে গেছে, মানে ভয় ভীতিটা অনেক কমে গেছে। আমরা খুবই সতর্কভাবে আমরা কাজ করছি, যেমন আমরা মাস্ক ব্যবহার করছি, আমরা গ্লাভস ব্যবহার করছি, আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি, আমরা নির্দিষ্ট সময় পর পর হাত ধুয়ে নিচ্ছি, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি, আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য উদ্বুদ্ধ করছি। এছাড়াও যারা কিছু ডেস্ক আছে আমাদের হাই রিস্ক ডেস্ক, সেই ডেস্কগুলোতে আমাদের যারা সহকর্মী আছেন তারা কভার আপ করছেন, ফেস শিল্ড করছেন। তারপরে আমরা যখন কাস্টমার আমাদের ব্রাঞ্চে ঢুকছে সেই সময় আমরা ওনাদেরকে টেম্পারেচার মেপে নিচ্ছি, আমরা তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করছি, প্রবেশ পথে ঢোকার পূর্ব মুহূর্তে আমরা শু স্যানিটাইজার রেখেছি ওগুলো ইউজ করার জন্য। এছাড়াও নির্দিষ্ট ইন্টারভেলে আমরা ডোর, ফ্লোর, হ্যান্ডেল, ওয়াশরুম, কাউন্টার সব ডিসইনফেক্ট করার ব্যবস্থা নিয়েছি। আসলে আমাদের ব্যাংক থেকে একটা পলিসি, পরিপূর্ণ একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে যে এই সময়টা আমরা কিভাবে নিজেকে প্রোটেক্ট করব এবং কাস্টমারকেও প্রোটেক্ট করার এই ভাইরাস থেকে প্রতিষ্ঠানের সহযোগিতা করব। আমরা সেই পলিসিগুলো পরিপূর্ণভাবে যথাসাধ্য মেনে চলার চেষ্টা করছি।
তানজিলা চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে নারীতন্ত্রে সময় দেওয়ার জন্য।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা FBI পরিচালক ক্রিস্টোফার রে হাডসন ইনস্টিটিউটে ভাষণ দানকালে বলেন, চীন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উজ্জীবনী এবং জাতীয় নিরাপত্তার প্রতি সবচাইতে দীর্ঘকালীন এক হুমকি। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টি বিশ্বের অর্থনীতি ও প্রযুক্তি বিষয়ে নেতা হতে বহু প্রজন্ম ধরে অভিযানে লিপ্ত হয়েছে। সে অভিযান তারা বৈধ অভিযান বা স্বচ্ছ বা আইনি প্রতিযোগিতার মধ্যে করেনি, এমনকি দেয়নি তাদের নাগরিকদের ভাবনাচিন্তার স্বাধীনতা বা উদ্ভাবনশীলতার সুযোগ, যা যুক্তরাষ্ট্রে আমরা সযত্নে লালন করে থাকি। বরঞ্চ চীন নিয়োজিত রয়েছে সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার জোরে যে কোনোভাবে বিশ্বের একমাত্র মহাশক্তিধর দেশ হিসেবে বিবেচিত হতে। তাদের সেই প্রয়াসে অন্তর্ভুক্ত রয়েছে অর্থনৈতিক গোয়েন্দাবৃত্তি, তথ্যাদি হ্যাকিং, সত্যাধিকার চুরি করা, ঘুষ দেয়া, জালিয়াতি, সরকারি নীতিমালাকে ধ্বংস করার ষড়যন্ত্রমূলক প্রয়াস, সরকারি আলাপচারিতাকে বিকৃত করা এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া বা মূল্যবোধের আস্থাকে গোপনে ক্ষতি করা। FBI পরিচালক জোর দিয়ে বলেন, এসব মারণাত্মক ও ক্ষতিকারক পন্থা চীনের কমিউনিস্ট পার্টি অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে। তিনি বলেন, তার কথায়, এটা চীন জনগণ সম্বন্ধীয় নয়, অবশ্যই চীনা আমেরিকান জনগণ সম্বন্ধীয় নয়। বহু শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার অনুগ্রহ লাভের আশায় চীন থেকে যুক্তরাষ্ট্রে আসেন বহু চীনা নাগরিক, তাদের ও তাদের পরিবারের কল্যাণে। তাদের অবদানে আজ আরও সমৃদ্ধ হয়েছে আমাদের সমাজ। এতকাল ধরে চীন সরকার ও চীনের কমিউনিস্ট পার্টি নির্লজ্জভাবে প্রতিষ্ঠিত রীতিনীতি ও আইনের শাসন লঙ্ঘন করেছে। পরিচালক রে সেক্রেটারি জেনারেল শি জিনপিং এর প্রতিষ্ঠিত তথাকথিত ফক্স হান্ট নামের দুর্নীতি বিরোধী কর্মসূচির কথা উল্লেখ করেন। এই ফক্স হান্ট আদতে চীনের বাইরে বসবাসকারী চীনের জনগণের উপর নজরদারি করার নিমিত্ত প্রতিষ্ঠিত হয়েছে। এখানে অন্তর্ভুক্ত রয়েছেন সরকারের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ভিন্ন মতাবলম্বী এবং চীনের ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের সমালোচনাকারীরা। এমনও দৃষ্টান্ত রয়েছে যে চীন কাউকে দেশে ফিরে আসতে হুমকি দিয়েছে অথবা তাকে আত্মহত্যা করার নির্দেশ দিয়েছে। তাদের পরিবার পরিজনদের হুমকি দেওয়া হয়েছে এবং যেসব পরিবার দেশে ফিরে আসেন তাদের গ্রেফতার করা হয়েছে। পরিচালক রে বলেন, চীনের এই সর্বোচ্চ শক্তির ব্যবহার উপযুক্ত জবাব দাবি করে। যথার্থভাবে এই হুমকি মোকাবেলার অর্থ এই দাঁড়ায় না যে চীনের সাথে আমরা কোনো ব্যবসা করব না। পরিচালক রে বলেন, তার অর্থ এই দাঁড়ায় যে চীন যখন আমাদের অপরাধী আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা ভঙ্গ করবে সেসব আচরণ আমরা বরদাস্ত করব না। পরিচালক রে বলেন, FBI এবং অন্যান্য অঙ্গ সংগঠন যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতায় চীনকে দোষী সাব্যস্ত করবে এবং সদা সচেতন আমেরিকান জনগণের সহায়তায় আমরা আমাদের দেশের উদ্ভাবন, চিন্তাধারা ও জীবনধারাকে রক্ষা করব। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English.
Today on the program, you will hear from Mario Ritter Jr. and Brian Lynn. Later, Kelly Jean Kelly will present America's Presidents. But first, here is Mario Ritter Jr.
For years, Singapore has won trust among Western countries while keeping on good terms with the Chinese government. Today, the island nation is closely following the case of one of its citizens caught spying for China in the United States. The arrest has fueled concerns over China asking Singaporeans to help with intelligence gathering. Junwei Yeo admitted guilt in a U.S. court last week to acting as an illegal agent of Chinese intelligence. He will be sentenced in October and faces up to 10 years in prison. Yeo is a 39-year-old academic who also uses the name Dixon Yeo. Singapore's Home Ministry said in a brief statement that it had known of Yeo's case since his arrest by U.S. officials in November. The ministry confirmed he is receiving assistance from Singaporean diplomats in the United States. Court documents show Yeo became a spy for the Chinese 4 years earlier while attending a meeting in Beijing. He went there to give a presentation on Southeast Asian politics. Yeo moved to the United States in January of 2019. One fool like this can get all Singaporeans suspected, said Bilahari Kaushikan, an academic and former Singaporean diplomat. At first, the Chinese told Yeo he was representing Chinese-based research centers. They offered to pay him for political reports and other information. He later learned some of his contacts were from Chinese intelligence agents. Told to find people with non-public information about politics, economics, and diplomacy, Yeo first targeted Southeast Asia before turning to the United States. When he moved to the U.S. last year, the Chinese gave him a bank card and told him to communicate with them on several phones to avoid being caught. Using the business networking website LinkedIn, Yeo reached out to people who had financial or work problems. He paid them to write reports. Among those he persuaded to give up information was a civilian with high-level security clearance working on a U.S. military program. Yeo's former professor at Singapore's Lee Kuan Yew School of Public Policy was an ethnic Chinese U.S. citizen. In 2017, Singaporean officials accused that man, Huang Jing, of being a spy for an unnamed country. Huang denied the accusations. He was never found guilty, but was forced to leave Singapore. Now working in Beijing, Huang said he was shocked and pleased that Yeo had been caught. He said, Yo had a sense of insecurity and hunger for being somebody. The Home Ministry said investigations into Yo had not found any direct threat to Singapore. He may have not betrayed his own country, but he was caught spying against the United States, the superpower with whom Singapore has close security ties. China denied knowing anything about Yo's case. It accused the United States of using the spying charges to hurt China. Relations between the two countries hit a new low during the past week. The United States closed China's consulate in Houston, and China then seized the U.S. consulate in Chengdu. Yo's case raised concerns among Western researchers that Singapore was an easy place for China to find spies. Well-educated ethnic Chinese people have passports that enable them to travel almost anywhere. People might be more suspicious of Singaporeans if there is a perception that Singapore is compromised, said Chong Jia-yen. He is a visiting Singapore scholar at the Harvard Yenching Institute in Cambridge, Massachusetts. Singapore is often described as the Switzerland of Asia because of its wealth, international financial system, and neutrality. It is one of the most politically stable countries in an area where the United States and China have competing interests. China is Singapore's biggest trading partner, as it is for many countries in Asia. The Jamestown Foundation, a U.S.-based research center, said that China used business groups and other organizations in Singapore to spread misinformation about China. Nearly 75% of the island nation's citizens are ethnic Chinese. Bilveer Singh is with the National University of Singapore. He says the small nation's openness and location has made it a base for many countries' spies. Yo was definitely not an isolated case, he said. I'm Mario Ritter Jr.
The United States is preparing to return to the planet Mars. The U.S. space agency NASA plans to have a spacecraft called Perseverance deploy a rover on the planet's surface. The vehicle has been called the brainiest Martian rover yet. NASA officials say its mission will be to search for signs of life on the red planet. This will be the space agency's fifth rover to explore Mars. The first, named Sojourner, was sent in 1997. Then came Spirit and Opportunity, which landed in 2004. The fourth rover, Curiosity, has been exploring the planet since 2012. The missions have resulted in valuable information. The vehicles helped gather data showing Mars was not always the cold and empty place it is today. Experiments provided evidence that at one time The planet held several chemical elements that may have supported life. These included running water, organic molecules, and a more favorable climate. In 2018, Curiosity found large amounts of organic molecules in 3.5 billion-year-old rock in an area that once had a large lake. Scientists have yet to show that the molecules were a product of biological processes linked to life as we know it. NASA says Perseverance aims to take the next step in searching for signs of ancient microbial life. The rover will also study the planet's climate and surface materials. Perseverance is NASA's largest, heaviest, and most technology-loaded vehicle ever sent to Mars. The six-wheeled rover is 3 meters long, a little over 2 meters tall, and weighs 1,000 kilograms. It has 19 cameras, 2 microphones, and a 2-meter-long robotic arm. A machine connected to the robotic arm will drill down into the surface to gather rock and soil samples. These particles will then be put in special tubes and stored away for eventual return to Earth. NASA says the tubes went through an extreme cleaning and baking process to remove any microorganisms from Earth. A mission to collect the samples is planned for 2026. NASA said that back on Earth, we can investigate the samples with instruments too large and complex to send to Mars. The rover is equipped with X-ray and imaging systems to study the chemical makeup of Martian surface materials and to identify possible organic compounds. It will be a long trip for Perseverance, which is expected to reach the Jezero crater on Mars in February 2021. The area is 45 kilometers wide and sits just north of the planet's equator. Researchers suspect that a river flowed into a large body of water at Jezero between 3 and 4 billion years ago. This was the main reason the crater was chosen for the Perseverance mission, notes NASA project scientist Ken Farley. The crater area is a promising place for finding organic molecules and other potential signs of microbial life, he added. One experiment planned for Perseverance will involve a device designed to convert carbon dioxide from Mars' atmosphere into oxygen. The experiment aims to demonstrate a way to produce the important gas, which could be used by astronauts or as fuel on future missions. Perseverance also is carrying a small experimental helicopter called Ingenuity. NASA says the 1.8-kilogram aircraft will attempt its first flight a few months after arrival on Mars. NASA officials hope it will be the first helicopter to ever fly on another planet. Ingenuity project leader Mimi Ng told the Associated Press the helicopter will start out like a baby bird, attempting to rise about 3 meters off the surface. It will then try to push forward into the planet's extremely thin atmosphere. Other flight tests will be carried out, with Ingenuity trying to go a little higher and farther each time. It really is like the Wright brothers' moment, Ong said. If the tests are successful, such helicopters could assist astronauts on future search and collection missions. I'm Brian Lynn.
VOA Learning English presents America's Presidents. Today we are talking about John Fitzgerald Kennedy. He was also known as Jack Kennedy, or by the letters JFK. When he took office in 1961, Kennedy was 43 years old. He was the youngest elected president in United States history. Kennedy was also the first Catholic to be elected U.S. president. Kennedy's youth and religion raised questions in the minds of some Americans that Kennedy could lead the country. They wondered if he would always follow the policies of the Roman Catholic Church. But Kennedy became well known as a statesman and popular with people around the world. He was intelligent, funny, and good-looking. For many, Kennedy was a sign of new energy and hope. The public was shocked then when the president's term was violently cut short. John F. Kennedy was born in 1917 near Boston, Massachusetts. He was the second of nine children. Both his parents were Catholic, with ancestors from Ireland. Many years ago, Irish Catholics faced discrimination in the United States. But the Kennedy family was also politically powerful and wealthy. As a result, young Jack Kennedy grew up in big, beautiful houses and received a top-quality education. His family did not suffer during the Great Depression, as many Americans had. Instead, the Kennedy children swam, sailed boats, and played sports. Jack also enjoyed reading books and following the news. His older brother Joe wanted to enter politics, but Jack said he might become a teacher or writer. When he was a college student at Harvard, Jack wrote a long paper about Britain in the years leading up to World War II. A version of it was published in 1940 as a book. The war changed Jack's thinking about his future plans. During World War II, both Jack and his older brother joined the U.S. Navy. In the Pacific, Jack became a hero. He won medals for leading some of his troops to safety after a Japanese warship struck a boat they were on. But Joe was killed. In 1944, his airplane exploded over Europe. When the war ended, Jack's father urged him to follow his brother's dream of succeeding in politics. Jack agreed, and he set his sights on becoming the country's first Catholic president. Kennedy was nominated as the Democratic Party's candidate, and he was elected in 1960. He easily defeated Vice President Richard Nixon, the Republican candidate, in the Electoral College. But Kennedy won only narrowly in the popular vote. Though he was young, Kennedy brought experience to the job. In addition to being a naval officer, Kennedy had been a member of the U.S. House of Representatives, as well as a senator from Massachusetts. He also published a Pulitzer Prize-winning book called profiles in courage. And he had become a husband and father. He married a wealthy, well-educated woman who had been working as a newspaper photographer. Her name was Jacqueline Bouvier, but she was sometimes called Jackie. She became pregnant 5 times, but only 2 of her children would survive, a daughter named Carolyn and a son, John F. Kennedy, Jr. The family of 4 moved into the White House in January 1961. On the day he was sworn in, Kennedy gave a speech that many people still remember today. It celebrated the new generation of Americans and promised to pay any price for liberty. Supporters of the new president loved his energy and sense of hope. In his most famous line, Kennedy said, "Ask not what your country can do for you. Ask what you can do for your country." Many young people remembered that line when they volunteered for a program Kennedy created in 1961, the Peace Corps. Other Americans remembered the line when they watched 2 Apollo 11 astronauts walk on the moon in 1969. Kennedy strongly supported the country's space program. He promised that Americans would land on the moon by the end of the 1960s, and they did. Kennedy also supported efforts to improve civil rights across the U.S., although his administration moved slowly. Calls to end legalized racism were growing stronger during Kennedy's time in office, particularly because of the leadership of Martin Luther King, Jr. In June of 1963, King spoke to hundreds of thousands of people at a civil rights protest called the March on Washington. He told the crowd that he dreamed, "My 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin, but by the content of their character." The March on Washington, among other events, showed the power of the civil rights movement. In late 1963, President Kennedy sent a civil rights bill to Congress and spoke to Americans about the injustice that remained in the country. The Peace Corps, the space race, and civil rights are all part of Kennedy's legacy. Kennedy is also remembered for several troubling international events. In one, known as the Bay of Pigs, Americans supported Cuban refugees in an effort to oust the government of Fidel Castro. Not only did the refugees fail, but Kennedy's government was found to be lying about their support of the effort. And Kennedy faced off with the leader of the Soviet Union, Nikita Khrushchev. In 1962, American leaders learned that the Soviets had hidden nuclear weapons in Cuba. The missiles would be able to reach the U.S. mainland easily. Kennedy ordered a blockade of Cuba. People around the world held their breath as they waited to see if the U.S. and the Soviet Union would launch a nuclear war. They did not. After several very tense weeks, Kennedy and Khrushchev reached an agreement that ended the crisis. Kennedy went on to reach an agreement with the Soviet Union and Britain to limit nuclear weapons testing. He said the agreement was one of the acts of which he was most satisfied. Historians still debate Kennedy's actions and what else might have happened during his presidency. They wonder especially what he would have done about the increasing conflict in Vietnam. But Kennedy did not live to finish his first term. By November 22, 1963, Kennedy had been president for just under 3 years. The next election was still a year away, but it was time to start campaigning again. So the president and his wife went to Dallas, Texas, to connect with voters. They were riding in a car with other official vehicles that drove slowly through the center of the city. Jack, Jackie, and the Texas governor and his wife sat in a convertible, an automobile without protection over the seats. The president was waving at the crowd. Suddenly, several gunshots were fired. The president was struck twice. The governor was also hit and injured. Kennedy was hurried to a hospital, but doctors were unable to help him. News reporters announced his death to a stunned public. Hours later, Jackie Kennedy appeared next to the former vice president, now president, Lyndon Johnson. She still wore the clothes with her husband's blood on them. The events remain intense in the minds of many Americans who were alive at the time. The images remain easily recognizable parts of American history. The pictures of Kennedy's family at his funeral are especially memorable. In one, 3-year-old John holds up his arm and salutes his father's casket. Attention quickly turned to the gunman. It was reportedly a 24-year-old man named Lee Harvey Oswald. Shortly after the president and the governor were shot, Oswald shot a policeman who questioned him. Oswald was eventually detained. Officials planned to bring him to court for the death of the president and the policeman. But on the way from the police station to the jail, a local nightclub owner shot and killed Oswald. As a result, the case never came to trial. Many Americans believe the reason for the attack has yet to be clarified. Historians have a mixed reaction to Kennedy's years as a president, although their opinions are generally positive. His image with the public suffered some years after his death because of reports that he had romantic relationships with women other than Jackie throughout his marriage. In time, the public also learned about Kennedy's health problems. He suffered from severe back pain and Addison's disease. He often used strong medicine to help control the conditions. The health problems are at odds with Kennedy's image of health and love of sports. Yet even with these new details, Kennedy is still one of the country's best-remembered leaders. He was a charismatic man whose career influenced many other Americans to enter public service. Americans also remember his stylish, cultured wife. Jackie Kennedy compared the Kennedy years at the White House to Camelot, the legendary court of King Arthur. Their remains, along with those of two of their children, are buried at Arlington National Cemetery, across the Potomac River from Washington. They are honored there with an eternal flame, one designed so the fire will never go out. I'm Kelly Jean Kelly.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.